الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب عليهم ولا الضالين
ان آیات کا ترجمہ یہ ہے
سورہ زبر اے آیتر انباد ہلو ہے جارا ایمان انیچھو اللہ تاکو اولمبن کرو ایبان شرل شجا شدرد کتھا بولو ایر پھولے تمہ دیر کرمیر دنی شنگشدھن کربین ایبان تمہ دیر پاپ کھما کربین جے بیکتی اللہ اتار رسول رانگتو کرے چول بے شے نشتر مہا شاف اللہ ارجن کربے
ان آیات میں
এই আয়াত গুলোতে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনের দিকে মনোযোগ আকর্ষণ করেছেন, বলেছেন যে তোমরা সোজা কথা বলো, সরল কথা বলো, বক্রতা মুক্ত কথা বলো। এ সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে সোজা কথা, সরল কথা হলো সে কথা বলা বা সে কথা বলো যা অত্যন্ত স্বচ্ছ, পরিষ্কার, যুক্তিযুক্ত, বাজে কথা বা অর্থহীন কথার বা মিথ্যার যেন এতে বিন্দুমাত্র মিশ্রণ না থাকে। মসীহ ইসলাম আরো এক জায়গায় বলেন যে হে যারা ঈমান এনেছ, আল্লাহ আল্লাহর ভয় করো আর সে সকল সে কথা বলো যা সত্য, সহজ, সরল, সত্যভিত্তিক এবং প্রজ্ঞার উপর যার ভিত্তি, প্রজ্ঞাভিত্তিক কথা বলো। তিনি আরো বলেন মসীহ ইসলাম যে বাজে কথা বলো না, স্থান কাল যাচাই করে কথা বলবে। আর এই হুজুর বলছেন যে হযরত মসীহ মওউদের যে উক্তিগুলো আমি পড়েছি এইসব উক্তি থেকে স্পষ্ট হয় যে তাকওয়া বা খোদাভীতি আল্লাহর নির্দেশ অনুসারে অবলম্বন তখন সম্ভব হবে যদি সর্বাবস্থায় সুখে হোক বা স্বাচ্ছন্দ্যে, কষ্টে হোক বা অস্বাচ্ছন্দ্যে, যদি কারো উপর সিদ্ধান্ত করার চরম মুহূর্ত আসে সেই সময়ে ঘরে কথা বলার সময় ছেলে সন্তানদের সাথে লেনদেন বা ব্যবসা বাণিজ্যে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সাথেই লেনদেন হোক না কেন, ব্যবসায়িক ক্ষেত্রে হোক, কোনো কিছু ক্রয় বা বিক্রয়ের সময় হোক, যদি কেউ কোনো জায়গায় চাকরি করে তাহলে চাকরিস্থলে বা কর্মস্থলে কাজের সময় সত্যকে সবসময় অক্ষুণ্ণ এবং অটুট রাখবে। যার কাজ করছো, যার কোম্পানিতে কাজ করছো তার সাথে তোমার সম্পর্ক সত্যভিত্তিক, নিষ্ঠাভিত্তিক হওয়া চাই। এক কথায় দৈনন্দিন জীবনের সকল কাজে, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কেবল সে কথাই বলো যা সম্পূর্ণ সত্য, যা পুরো সত্য, তাতে কোনো প্রকারের অস্পষ্টতা যেন না থাকে। অর্থাৎ এমন অস্পষ্টতা যেন না থাকে যার যে কোনো ব্যক্তি যে কোনো অর্থ করতে পারে। এমন সত্য বলো যে সত্য বলার কারণে যদি নিজের ক্ষতিও হয় সেই ক্ষতি সহ্য করো, বরণ করো, কিন্তু নিজের সততা, সরলতা এবং সত্যতা আর নিষ্ঠতার উপর কোনোভাবে যেন আজ না আসে। অনেকে মনে করে যে দৈনন্দিন জীবনে সামান্য মিথ্যা বললেও অসুবিধা কি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই এতে এর ক্ষতিকর দিক আছে, তোমাদের তাকওয়ার মান কমে যাবে এর ফলে, আর তাকওয়ার মান অধঃপতিত হওয়ার ফলে এক পর্যায়ে তুমি ধীরে ধীরে মিথ্যার নিকটতর হবে বা সত্য এক পর্যায়ে মানুষ সত্য থেকে সম্পূর্ণভাবে দূরে চলে যায়, সত্য বিচ্যুত হয়ে মিথ্যায় পুরোপুরি ডুবে যায় এবং আল্লাহ থেকে সে তার আল্লাহ থেকে তার দূরে চলে যাওয়ার আশঙ্কা থাকে। আর সত্য বিচ্যুত হওয়ার কারণে হতে পারে সে খোদা কর্তৃক প্রত্যাখ্যাত বা আল্লাহ কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা থাকে। তো যদি মোমেন হও তাহলে তাকওয়ার সাথে সকল কাজ করো এবং সবসময় সত্যের উপর প্রতিষ্ঠিত থাকো। তিনি বলছেন যে তাকওয়ার আরেকটি মান হলো বা মানদণ্ড হলো মুখ, তুমি যে কথা বলবে সেটি যেন যুক্তিযুক্ত হয়, সেটি অযৌক্তিক কথা যেন না হয়। এর অর্থ এ নয় যে যে সব জায়গায় সত্য, আমাদের সত্য বলতেই হবে, তাই সত্যই বলবো আমরা। অনেক সময় কোনো কোনো কথা সত্য হয়ে থাকে, কিন্তু সেগুলো সবসময় অযথা স্থানে বলার প্রয়োজন নেই। এটি যৌক্তিকতা বিবর্জিত একটি আচরণ, অনেক সময় ঝগড়ার কারণ হয়। কারো গোপনীয়তা অন্যের সামনে প্রকাশ করলে আত্মীয়তার বন্ধনে ফাটল দেখা দেয়, সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু একই সাথে আরেকটি দিকও আছে যে একটি কথা এক স্থানে বা এক জায়গায় অযৌক্তিক, কিন্তু অন্যত্র অন্য স্থানে তা প্রকাশ করা এবং বলা একান্ত আবশ্যক হয়ে যায়। দৃষ্টান্ত স্বরূপ খলিফাতুল মসির কাছে কোনো কোনো বিষয়ে সংশোধনের জন্য উপস্থাপন করা হয় বা নিয়ে আসা হয়, এমন কোন বিষয় এই কথাগুলো সব জায়গায় বলার নয়, কিন্তু খলিফা ওয়াক্তের কাছে তা খুলে বলা, তুলে ধরা, এটি একান্ত যুক্তিযুক্ত কাজ। তো একই কথা এক স্থানে বিশৃঙ্খলা এবং অশান্তির কারণ যদি হয়ে থাকে, অন্যত্র সেটি সংশোধনের কারণ হয়ে থাকে বা সংশোধনের কারণ হয়। তিনি যুক্তিকতার আরো ব্যাখ্যা করছে, মসিহ মাসলাম কোন প্রকারের বৃথা বাজে কথা অপলাপ সহজ সরল কথার নামে যেন না হয়। অনেক সময় অনেকেই সত্য কথা বলে আর বলে যে আমরা সংশোধনের উদ্দেশ্যেই কথা পৌঁছাচ্ছি যথাস্থানে, কিন্তু সেই কথার ভিতর নিজের পক্ষ থেকে ব্যাখ্যার নামে আর নতুন নতুন কথা এতে যোগ হয়, এটি তখন আর কলে সদি থাকে না, সোজা সত্য কথা হয় না, বরং অনেক সময় সত্য সত্যকে তারা পদদলিত করে থাকে। এভাবে একটি সঠিক কথা দু একটি শব্দ তাতে যোগ করলে সংশোধনকারীর সামনে যদি তা সেভাবে তুলে ধরা বা আমার সামনে যদি পেশ করা হয়, এটি বাস্তবতা থেকে বিষয়টা দূরে ঠেলে দেয়, বিষয়কে দূরে ঠেলে দেয়। আর এর ফলশ্রুতিতে সংশোধনের সঠিক পন্থা অবলম্বনের পরিবর্তে ভুল রীতি অনুসৃত হয়, আর এর ফলে সংশোধনের পরিবর্তে ক্ষতি হয়, ইসলার পরিবর্তে ক্ষতি হয়। অনেক সময় দৃষ্টান্ত স্বরূপ সংশোধন হওয়া সম্ভব হয় কোমল ব্যবহার করলে বা ভুল উপেক্ষা করলে বা সামান্য বকাঝোকা করলেই সংশোধন হতে পারে, কিন্তু সিদ্ধান্তকারীকে একটি ভুল শব্দ কঠোর সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে, এর ফলে সংশোধনের পরিবর্তে ক্ষতি হয় বেশি। তাই বলা হয়েছে যে সত্যের পাশাপাশি প্রজ্ঞাও দৃষ্টিতে রাখা আবশ্যক, যদি প্রজ্ঞা থাকে তাহলে কথা কলে সদিদ হবে, সোজা কথা সরল কথা হবে। আর হেকমত হলো সমাজের সংশোধন এবং শান্তি এবং নিরাপত্তা যেন সর্বত্র প্রতিষ্ঠিত হয় আর ফাসাদ যেন উদ্দেশ্য না হয়। তো এই হেকমতকে সামনে রেখে যেভাবে আমি পূর্বে বলেছি, এই প্রকার নিরিখে স্থান কাল পাত্র ভেদে কথা বলতে হবে, সব সত্য কথা প্রজ্ঞাশূন্য বা স্থান কাল কে তোয়াক্কা না করে বলা, এটি কলে সদিদ নয়, এটি সহজ কথা সরল কথা বা সত্য কথা নয়, এটি তখন অর্থহীন বৃথা বাজে কাজ গণ্য হবে। আর এটি খোদার সন্তুষ্টি অর্জনের পরিবর্তে তখন মানুষকে খোদার ক্রোধভাজন করতে পারে। অতএব মোমেনকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে কলে সদীদের সূক্ষ্ম দিকগুলো সামনে রাখতে হবে, তাকওয়ার সূক্ষ্মাতি সূক্ষ্ম দিক দৃষ্টিগোচর রাখতে হবে। যদি সূক্ষ্মতার সাথে এই কথাকে বিবেচনায় রাখা হয় তাহলে এমন মানুষের উপর খোদা স্নেহ দৃষ্টি পড়ে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, মানুষকে তাকওয়ার সূক্ষ্ম দিকগুলো সামনে রাখা চাই, তাকওয়ার সূক্ষ্মতা তার দৃষ্টিতে থাকা চাই, এর মাঝেই শান্তি নিহিত। যদি ছোট ছোট কথা দৃষ্টি উপেক্ষা করা হয় তাহলে একদিন সেই ছোট ছোট বিষয় বড় গুণা বা গুনাহে কবীরাতে পর্যবসিত হয়, আর তখন মানুষ ঔদাসীন্যের শিকার হয়ে এক পর্যায়ে ধ্বংস হয়ে যায়। মসীহ আলাইহিস বলছেন যে তোমরা তোমাদের দৃষ্টিতে তাকওয়ার উন্নত স্তরগুলো অর্জন করা তোমাদের লক্ষ্য নির্ধারণ করো, এর জন্য তাকওয়ার সূক্ষ্ম দিক সামনে রাখা আবশ্যক। তিনি অন্যত্র বলেন যে প্রকৃত আনন্দ এবং প্রশান্তি তাকওয়া ছাড়া অর্জন হতে পারে না। তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হওয়া যেন বিষের পেয়ালা পান করা, কঠিন কাজ। তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে অনেক সময় সত্য কথা বলা অনেক মানুষকে সমস্যার মুখে ঠেলে দেয়। মুত্তাকির জন্য আল্লাহ তাআলা তিনি বলছেন, মুত্তাকির জন্য আল্লাহ তাআলা সকল প্রশান্তির উপকরণ সৃষ্টি করেন। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাই প্রশান্তি এবং আনন্দ অর্জনের উপায় হলো তাকওয়া, কিন্তু তাকওয়ার জন্য শর্ত নির্ধারণ করা উচিত নয়। তাকওয়া অবলম্বন করে যা চাইবে পাবে, আল্লাহ তাআলা দয়ালু কৃপালু। তাকওয়া অবলম্বন করো, যা চাও পাবে। তো যাই হোক, তাকওয়া হলে মানুষের সব কাজ সঠিক খাতে পরিচালিত হয়, সত্য হোক বা অন্য বিষয় হোক। তাই খোদার কোন নির্দেশকে সামান্য মনে করা উচিত নয়, তুচ্ছ জ্ঞান করা উচিত নয়। আর কলে সদীদ বা সত্য সহজ সরল কথা বলার নির্দেশ এমন যে এর উপর সমাজের শান্তির ভিত্তি, সমাজের সংশোধনের ভিত্তি এর উপর। সে কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ মহিলার ইসলামিক বন্ধনের ঘোষণা অর্থাৎ বিয়ের ক্ষেত্রে বা ভবিষ্যৎ প্রজন্মের সূচনার জন্য বিয়ের ঘোষণার সময় তাকওয়ার নির্দেশ দিয়েছেন। আমি বলেছি যে এর গণ্ডি শুধু গৃহ পর্যন্ত সীমিত নয়, বরং তাকওয়া পুরো সমাজের সাথে সম্পর্কযুক্ত। এর ফলে তাকওয়াকে উপেক্ষা করে সমাজে অশান্তিও সৃষ্টি করা যায়, আবার শান্তিও সৃষ্টি হতে পারে। তাই খোদা যেভাবে চান সেভাবে এটি অবলম্বন এবং অনুসরণ করা একান্ত আবশ্যক। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের তাকওয়ার সূক্ষ্ম পথ সন্ধান এবং সহজ সরল কথার সূক্ষ্মাতি সূক্ষ্ম দিকগুলো যদি তোমার সামনে রাখো তাহলে খোদার সন্তুষ্টি তোমরা লাভ করতে পারবে। এর ফলে খোদা তোমাদের কর্মে সংশোধন করবেন। সত্য অবলম্বন করলে, সত্য বললে নেক কাজ সাধিত হবে তোমাদের হাতে, তোমরা নেক কাজ করার সুযোগ পাবে। সত্য বলার কারণে, সহজ সরল কথা বলার কারণে আল্লাহ বলছেন যে এর ফলে তোমরা বাজে কাজও এড়াতে পারবে, বৃথা কার্যকলাপ আর তোমার হাতে হবে না, আর এটি নেক কর্মের দিকে তোমাদেরকে নিয়ে যাবে, পাপ থেকে দূরে নিয়ে যাবে। একটি প্রসিদ্ধ হাদিস আছে, আমরা প্রায়শ শুনে থাকি হাদিস। এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশ শুনেছেন যে তোমরা আজ এই অঙ্গীকার করো যে সবসময় সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে আর কখনো মিথ্যা বলবে না। রাসূলুল্লাহ বলেছিলেন যে যদি এটি করো তাহলে তোমাদের উপকার হবে, তোমাদের পাপ ঝরে যাবে। এই উক্তি রাসূলুল্লাহ তিনি শুনেছেন সেই সাহাবী। সেই সাহাবী এটি মানা মেনে নিজের সকল ছোট বড় পাপ থেকে মুক্তি লাভ করেছেন। মানুষ পাপ এবং গুনাহ থেকে যখন মুক্তি পায় বা মুক্তি লাভ করে তখন খোদার প্রতিশ্রুতি এবং খোদার ব্যবহারিক আচরণ তাকে নেক কর্মের সুযোগ করে দেয়, আর এইভাবে সে সৎকর্মশীল লোকদের শ্রেণীভুক্ত হয়ে
যায়।
শুধু এখন যে বা তখন যে নেক কর্ম হচ্ছে সে তারই সে শুধু প্রতিদান পাবে না, বরং যে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়, যে সত্য বলে, সরল কথা বলে, সে সে তার অতীতের পাপও সে ক্ষমা করিয়ে নেয় আল্লাহ তাআলার এই কৃপার বদান্যতায়। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের শুধু কর্মেরই সংশোধন হবে না, বরং ইয়াগফির লাকুম দুনুবাকুম, তিনি তোমাদের অতীত পাপও ক্ষমা করে দেবেন। যদি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মেনে চলো, তাকওয়ার উপর যদি প্রতিষ্ঠিত থাকো, নেক কাজের বা কর্মের যদি তৌফিক পাও, ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা নৈরাজ্য এড়িয়ে চলো আর সেই সমস্ত নির্দেশাবলী মেনে চলো যা আল্লাহ তাআলা মুমিনকে মানার নির্দেশ দিয়েছেন, যা সম্পর্কে মুসলিম ইসলাম এক জায়গায় মনোযোগ আকর্ষণ করেছেন যে কোরআনের 700 নির্দেশাবলী যদি মেনে চলো তাহলে প্রকৃত মুমিন আখ্যায়িত হবে। আর সত্যিকার মুমিন হয়ে গেলে অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে, অতীতের পাপ মুছে যাবে। এর অর্থ এই নয় যে ভবিষ্যতে সে পাপ করতে থাকলেও আল্লাহ সেগুলো ক্ষমা করতে থাকবেন, বরং এর অর্থ হলো নেক কাজ করার কারণে, নিজেকে সংশোধন করার কারণে পাপের সাথে তার দূরত্ব বাড়তে থাকবে, ইস্তিগফার করার কারণে
গুনাহকে খিলাফ ইনসানকে তাকত মিলতি,
আল্লাহ তাআলার পক্ষ থেকে পাপের বিরুদ্ধে মানুষ শক্তি লাভ করে। তো আল্লাহ তাআলা যেখানে বলছেন যে ইয়াগফির লাকুম দুনুবাকুম, এর অর্থ হলো আল্লাহ যে বলছেন তোমাদের পাপ ক্ষমা করবেন, এর অর্থ হলো অতীতের পাপ ক্ষমা হয়ে যায়, ভবিষ্যতে পাপ থেকে বাঁচার শক্তি লাভ হয়, এর ফলে নেক কর্মের একটা স্থায়ী এবং অব্যাহত প্রক্রিয়ার সূচনা হয় যা খোদার সন্তুষ্টির কারণ হয়ে থাকে। আল্লাহ তাআলা বলছেন এটি ফওজে আজিম, এটি মহান সফলতা, অনেক বড় সফলতা, মানুষ খোদার সন্তুষ্টি অর্জন করে এর ফলে, তাই মহান সফলতা লাভের জন্য, ফওজে আজিমের জন্য আল্লাহ এবং তার রসুলের পূর্ণ আনুগত্য আবশ্যক। নিজের জীবনকে আল্লাহ এবং রসুলের নির্দেশের অধীনস্থ করা আবশ্যক, আর আল্লাহর কাছে এর জন্য শক্তি লাভের দোয়া করা আবশ্যক, আর এই শক্তি লাভ হয় ইস্তিগফার করার ফলে। এই শক্তি যদি লাভ হয় তাহলে নেক কাজও মানুষের হাত সাধিত হয় মানুষের হাতে, আর নেক কাজের আল্লাহ তাআলা নেক কাজের দিকে মানুষকে পথ দেখাবেন, আর সেই সকল মোমেনদের অন্তর্ভুক্ত হবে যারা সত্যের উপর প্রতিষ্ঠিত এবং সত্যের প্রসার প্রচারকারী, সত্যকে তারা সত্যের বিস্তার দিয়ে থাকে, এবং তারা সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হবে যারা আল্লাহর নির্দেশিত তাকওয়া অবলম্বনকারী মোমেন। তো তাই তাকওয়া বা খোদাভীতি মহান সফলতা পর্যন্ত মানুষকে নিয়ে যায়। আর যারা মহান সফলতা বা ফওজে আজিম লাভ করে অর্জন করে তারা মুত্তাকি হয়ে থাকে। আল্লাহ তাআলা বলছেন, হে মোমেনগণ, নিজেদের তোমরা নিজেদের জীবনের লক্ষ্য এটি নির্ধারণ করো যদি প্রকৃত মোমেন হতে হয়। তাই এই বিষয়গুলো আমাদের অর্জনের চেষ্টা করতে হবে। এখন আমি হযরত মসীহ মাউউদ ইসলামের আরো কিছু উদ্ধৃতি তার রচনা থেকে আপনাদের সামনে উপস্থাপন করব। সত্য বলা সম্পর্কে সত্য কখন বলা উচিত, এর বিভিন্ন অবস্থা বা স্টেট কেমন হয়ে থাকে, তা সে সম্পর্কে মুসলিম মত বলছেন যে আসল কথা হলো অন্তর্দৃষ্টি একটা ভালো বিষয়। মানুষ অভ্যন্তরীণ ভাবে বুঝে যায় যে এই ব্যক্তি সত্যবাদী। কেউ যদি কারো কথা বলে, অন্তর্দৃষ্টি যদি থাকে, মানুষ বুঝে। তিনি বলছেন সত্যের ভিতর এক প্রকারের সাহস এবং বীরত্ব থাকে আর মিথ্যাবাদী ভীরু হয়ে থাকে। সে যার জীবন নোংরামিতে লিপ্ত, নোংরামিতে কলুষিত, সে ব্যক্তি যার জীবন অপবিত্রতা, নোংরামি এবং পাপে কলুষিত, সে সবসময় ভীত এবং ত্রস্তই থাকে, সে মোকাবেলা করতে পারে না। এক সত্যবাদী মানুষের মতো বীরত্ব এবং সাহসিকতার সাথে সে নিজের সত্য প্রকাশ করতে পারে না, নিজের পবিত্রতার প্রমাণ দিতে পারে না। জাগতিক বিষয় নিয়ে চিন্তা করে দেখো, কে আছে যাকে আল্লাহ তাআলা সামান্য সচ্ছলতা বা সাচ্ছন্দ দিলে মানুষ তাকে হিংসা করবে না? এমন প্রত্যেক ব্যক্তির মানুষ হিংসা করে থাকে। এবং ধর্মীয় বিষয় এমনই, শয়তানও সংশোধনের শত্রু। তাই মানুষের উচিত নিজের হিসাব কিতাব পরিষ্কার রাখা, আর আল্লাহ তাআলার সাথে তার বোঝাপড়া যেন পরিষ্কার হয়। আল্লাহ শয়তান তো সবসময় মানুষের পিছনে লেগেই আছে, কিন্তু মানুষের হৃদয় যদি সত্য হয়, আল্লাহর সাথে যদি তার লেনদেন সত্য ভিত্তিক হয়, তাহলে চিন্তা নেই। আল্লাহকে যদি সন্তুষ্ট করে, তাহলে আর কারো ভয় নেই, আর তখন আর কারো তার পরোয়াই করা উচিত নয়। মাসিমত বলছেন যে এমন বিষয়ে তার এগিয়ে চলা উচিত যার ফলে সে স্বয়ং আজাবের আজাব পাওয়ার কারণ হয় এইসব বিষয়গুলো। মানুষ নিজে যদি সত্যের উপর থাকে, নেকি করতে থাকে, সৎকর্ম করে, পাপ এড়িয়ে চলে, পাপ বর্জন করে, তাহলে এমন আশঙ্কা আর দেখা দেয় না। মসিমত বলছেন আল্লাহ সাল্লাম, এগুলো এমনিতেই লাভ হয় না, আল্লাহ তাআলার সমর্থন এবং আল্লাহ তাআলার অদৃশ্য হাতের সাহায্য যদি না থাকে এটি সম্ভব নয়। আল্লাহর সাহায্য এবং সমর্থন করলে এটি হতে পারে, আর এর জন্য ইস্তিগফার এবং তওবা আবশ্যক। তিনি বলছেন যে কেবল মানবীয় চেষ্টা মানুষকে কিছুই দিতে পারে না যতক্ষণ আল্লাহর ফজল এবং কৃপা মানুষের সাথে না হবে। মানুষ অনেক সময় বলে যে আমি হ্যান করবো তেন করবো, কিন্তু ধর্মীয় বিষয়ে তো মানুষের চেষ্টায় কিছুই হতে পারে না। আল্লাহর ফজল হলেই ধর্মীয় কাজের সুযোগ পায় মানুষ এবং আল্লাহর সন্তুষ্টিও লাভ হয়। তিনি আরো বলছেন, হযরত মসীহ মওউদ আরো বলছেন, মানুষের চেষ্টা কিছুই দিতে পারে না যদি খোদার ফজল কৃপা সাথে না হয়। খুলিকাল ইনসান দাইফা, মানুষ বড় দুর্বল, মানুষ ভুল করেই থাকে, সমস্যা তাকে পরিবেষ্টন করে আছে। তাই দোয়া করা উচিত আল্লাহ তাআলা যেন নেক কর্মের তৌফিক দেন, আর গায়েবের সমর্থন এবং গায়েব থেকে কৃপা আর রাজির যেন সে উত্তরাধিকারী হয়, এই কথাগুলো সবসময় সামনে রাখা উচিত। ধর্মের ক্ষেত্রেও আর জাগতিক বিষয়েও সমস্যা এসেই থাকে। যদি সর্বত্র মানুষ সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে, তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকে, নিজ কর্মের উপর দৃষ্টি থাকে, তাহলে এই সমস্যাগুলো আল্লাহ তাআলার বিশেষ কৃপায় দূর হয়ে যাবে। তিনি আরো বলেন সত্য বলা অনেক সময় হুজুর বলছেন যে কার্যত অনেক সময় এটি হয় যে সত্য বললে মানুষ সমস্যায় পড়ে, কিন্তু ভিতর বাহির যদি এক হয় তাহলে ভয়ের কোনো কারণ নেই, সমস্যা তখন দূর হয়ে যায়। আর এটি শুধু শত্রুর পক্ষ থেকে হয় না, বরং অনেক সময় সত্য বলা আপনজনেরও বিরাগ ভাজন করে মানুষকে। আপনজনদের ভিতরও অনেক ধরনের মানুষ হয়ে থাকে যাদের তাকওয়ার ঘাটতি থাকে যাদের ভিতর, তাই অনেক সময় আপনজনের পক্ষ থেকেও মানুষ সমস্যায় পড়ে, কষ্টে পড়ে। দৃষ্টান্ত স্বরূপ, আজকাল পৃথিবীর বিভিন্ন জায়গায় নির্বাচন হচ্ছে, কোন কোন স্থান থেকে অভিযোগ আসে যে আমরা অমুক ব্যক্তিকে ভোট দিয়েছি বা অমুক ওহদাদার জিজ্ঞেস করেছে যে অমুক ব্যক্তিকে কেন ভোট দিয়েছ, কেন তার পক্ষে রায় দিলে। যে হুজুর বলছেন জামাতের নির্বাচন এমন যে প্রত্যেক ব্যক্তি স্বাধীন, কারো জিজ্ঞেস করার অধিকার নেই। কেউ যদি কাউকে সঠিক মনে করে ভোট দেয় তাহলে কোন ওহদাদারের তাকে জিজ্ঞেস করার অধিকার নেই যে অমুককে কেন ভোট দিয়েছ, অমুককে কেন দাওনি। মানুষের ভিতর যদি দুর্বলতা থাকে, ভুল ভ্রান্তি থাকে, একবার সত্য প্রকাশ করলে দ্বিতীয়বার সে আর সত্য বলে না যে কোথায় আমি ধরা না পড়ি, বা তাকওয়ার যদি অভাব থাকে, যেভাবে অনেক সময় অনেকেই বলে যে আমাদের অনেকে বলে আমরা চিন্তিত যে ওহদাদার আমাদের বিরুদ্ধে হৃদয়ে বিদ্বেষ লালন করবে, এটি তাকওয়ার অভাব বা সত্যের সততার অভাব। তাই স্মরণ রাখতে হবে, কেউ যদি সত্যের ভিত্তিতে কোনো কথা প্রকাশ করে তাহলে তাকওয়ার দাবি হলো নিশ্চিন্ত থাকা, চিন্তামুক্ত থাকা। হ্যাঁ, মুসলিম আসলাম যেভাবে বলেছেন যে আল্লাহ তাআলার কাছে ফজলের দোয়া জারি করা, দোয়া অব্যাহত রাখা উচিত। আল্লাহ যদি সন্তুষ্ট থাকেন তাহলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর এমন মনোমালিন্য যারা রাখে কারো বিরুদ্ধে, আল্লাহ তাআলা স্বয়ং খোদা তাআলার তাকদীরও কাজ করে। এটি এমন নয় যে জামাতের ব্যবস্থাপনা এমন যে এখানে যাচ্ছে তাই করবে মানুষ, কোনো না কোনো স্থানে মানুষ ধরা পড়েই, কোন না কোন ক্ষেত্রে ধরা পড়েই এমন মানুষ। হযরত মুসলিম ইসলাম আরো বলছেন যদিও সচরাচর দেখা যায় যে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এতে বিশ্বাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যায়ন করে মৌখিক ভাবে, বাহ্যত নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু আসল কথা হলো আধ্যাত্মিকতা বিন্দুমাত্র নেই। অপরদিকে সেসব সৎকর্মের বিরোধী কাজ করাই এই প্রমাণ বহন করে যে তার কাজগুলো আসলে সৎকর্ম নয়, প্রথাগতভাবে বা অভ্যাসজনিত কাজ। এগুলোতে আন্তরিকতা এবং আধ্যাত্মিকতার কোনো আলো নেই, নতুবা এ সকল আধ্যাত্মিক কর্মের আলো এবং জ্যোতি কেন প্রকাশ পায় না। স্মরণ রেখো, যতক্ষণ পর্যন্ত নিষ্ঠার সাথে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে কাজগুলো করা না হবে কোনো লাভ হবে না, এই কাজ কোনো কাজে আসবে না। সৎকর্ম তখনই আমলে সালে গণ্য হয় যখন তাতে কোনো প্রকারের ত্রুটি না থাকে। সালাহ শব্দের অর্থ বিপরীত হল ফাসাদ। সালেশে যে ফাসাদ পরিপন্থী কাজ করে ফাসাদ থেকে মুক্ত। ছোট ছোট বিষয়ে যদি মানুষকে ভীতত্রস্ত করা হয়, জিজ্ঞাসাবাদ আরম্ভ হয়ে যায়, তাহলে এটিও এক ধরনের ফাসাদ এবং বিশৃঙ্খলা বা নৈরাজ্য। অর্থাৎ জিজ্ঞাসা করা যে কেন ভোট দাওনি বা কেন ভোট দিয়েছ কোনো ব্যক্তিকে। তাই মানুষকে সবসময় আত্মজিজ্ঞাসা করা উচিত, আত্মবিশ্লেষণ করতে হবে আর সিদ্ধান্ত করতে হবে যে আমি সৎকর্ম করব, কাজ তখনই হতে পারে, আত্মসংশোধন তখনই সম্ভব যদি যখন আল্লাহ চাইবেন। আর আল্লাহ তাআলা মুত্তাকিদের এটি লক্ষণ বর্ণনা করেছেন, তাকওয়ার সূক্ষ্ম পথ যারা অনুসরণ করবে তাদের এটি লক্ষণ রেখেছেন। প্রত্যেক কাজ নেক কর্ম হোক বা সৎকর্ম, প্রত্যেক কর্ম নেক কর্ম হয় না, আল্লাহ দৃষ্টিতে নেক কর্ম গণ্য হলে সেটাই নেক কর্ম হবে, আর আল্লাহ দৃষ্টিতে এটিকে নেক কর্ম করার জন্য
তার সমীপে সমর্পিত হওয়া প্রয়োজন, ইস্তেগফার করা প্রয়োজন। এরপর তিনি আলাইহিস সালাম বলেন, মানুষ মনে করে যে আমার মুখ থেকে কলেমা পাঠ করাই যথেষ্ট বা আমার আস্তাগফিরুল্লাহ বলাই যথেষ্ট, কিন্তু স্মরণ রেখো এই মুখ দিয়ে বড় বড় বুলি আওড়ানো যথেষ্ট নয়। মানুষ মুখ দিয়ে হাজারবার আস্তাগফিরুল্লাহ পড়লো বা শতবার তাসবিহ পড়ুক, তার কোনো উপকার হবে না। কেন, মানুষকে খোদা মানুষকে ইনসান বানিয়েছে, তোতা পাখি বানায়নি। এটি তোতা পাখির কাজ, সে যেন মুখ দিয়ে বারবার উচ্চারণ করতে থাকে একই কথা, আর কখনো সে থামে না। মানুষের কাজ হচ্ছে সে মুখ থেকে যা বলবে তা যেন চিন্তা ভাবনা করে বলে, এরপর যেন সে অনুযায়ী আমল করার চেষ্টা করে। কিন্তু যদি তোতা পাখির মতো বুলি আওড়াতে থাকে তাহলে স্মরণ রেখো এই মুখ থেকে বলায় কোনো বরকত নেই, যতক্ষণ তো হৃদয় দিয়ে হৃদয় তার সাথে না থাকবে এবং সে অনুযায়ী অর্থাৎ মুখে যা বলছে সে অনুযায়ী কাজ না করবে। এই নিছক এই মৌখিক কথায় কোনো বরকত নেই, কেননা এগুলি অন্ধকারের কথা। তা পবিত্র কোরআন এবং ইস্তেগফারই পড়ুক না কেন, খোদা তালা কর্ম চান। এই জন্য বারবার এই নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা সৎকর্ম করো, যতক্ষণ মতো সৎকর্ম না করবে খোদার কাছে যেতে পারবে না। অনেক দুর্ভাগ্য বলে আজ আমরা পুরো দিন কোরআন পাঠ করে কোরআন শেষ করেছি, কিন্তু কেউ যদি তাকে জিজ্ঞেস করে যে এর থেকে তোমার কি লাভ হয়েছে, মুখ দিয়ে শুধুমাত্র তুমি কোরআন পাঠ করেছ, তোমার পুরো ইন্দ্রিয়কে তুমি পরিত্যাগ করেছ, অথচ আল্লাহ তাআলা সকল অঙ্গ প্রত্যঙ্গ এই জন্য বানিয়েছেন যেন একে ব্যবহার করো। এ কারণেই হাদিসে এসেছে যে অনেকে কোরআন পাঠ করে এবং কোরআন তাদের উপর লানত বর্ষণ করে, কেননা তাদের তেলাওয়াত শুধু মৌখিক বা বলি সর্বস্ব হয়ে থাকে, এর অভ্যন্তরে তারা যায় না। অতএব এই মানুষের সংশোধন বাহ্যিক জ্ঞানের দ্বারা হবে না, কেননা আল্লাহ তাআলা তখন স্বীয় প্রতিশ্রুতি অনুযায়ী সংশোধন করেন যখন সত্যতাকে দৃষ্টিতে রেখে, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়ে দৃষ্টিপটে রেখে আল্লাহ তাআলার নির্দেশাবলীর উপর আমল করার চেষ্টা মানুষ করে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এক স্থানে বলেছেন, তার জামাতভুক্ত হবার জন্য অথবা তার জামাতভুক্ত যারা তাদের চিহ্ন বর্ণনা করেছেন যে তারা পবিত্র কোরআনের সাত শত বিধিনিষেধের উপর আমল করে, কোন জ্ঞান বা কোন বিশেষ পদমর্যাদা অধিষ্ঠিত হওয়ার কথা বলেনি। অতএব আমাদের মধ্যে হতে প্রত্যেককে নিজের কর্মের প্রতি দৃষ্টি দিতে হবে এবং দৃষ্টি দেওয়া প্রয়োজন এবং নিজেদেরকে স্বয়ং এই শিক্ষা অনুযায়ী গড়ে তোলার চেষ্টা করতে হবে। এরপর তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার যে সৃষ্ট সীমারেখা আকে গ্রহণ করে না সে ঠাট্টা করে, কেননা পড়ে নেয় খোদা তাআলার উদ্দেশ্য নয়, বরং খোদা আমল চান। প্রতিদিন তারা তেলাওয়াত করে, কিন্তু সেই নির্দেশের যদি অনুসরণ না করে বরং সেই অপরাধ করে ঘুষ খেতে থাকে, তাহলে এই ব্যক্তি এমন সময় ধৃত হবে, যখন সে ব্যক্তি ধৃত হবে তখন তার এই অজুহাত কি কাজে আসবে যে আমি প্রতিদিন বা অর্ধেক রাত জেগে কোরআন পাঠ করি, সে বেশি শাস্তি পাবে যে তোমার অনেক জ্ঞান ছিল তার সাথে তুমি অপরাধ করেছো। যে আইন জানে, যে দেশের আইন সবসময় অধ্যয়ন করে, আইন পাঠ করার কারণে তার শাস্তি মাফ হয়ে যায় না। যদি কেউ আইন অধ্যয়ন করে আর পাশাপাশি অপরাধও করে তাহলে বলা হয়েছে সে তো অধিক বা বেশি শাস্তি পাবে, কেননা জ্ঞান থাকা সত্ত্বেও তুমি অন্যায় করেছো। এই জন্য এক বছরের পরিবর্তে চার বছর শাস্তি হওয়া উচিত। এরপর তিনি এক স্থানে বলেন, মোট কথা মৌখিক কথা কোনো কাজে আসবে না। অতএব আসল কথা হচ্ছে মানুষ যেন স্বয়ং নিজেকে দুঃখ দেয় এবং খোদা তাআলাকে সন্তুষ্ট করে। যদি সে এমন করে তাহলে খোদা তার আয়ু বৃদ্ধি করবেন। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ হয় না। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আম্মা মায়ান ফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ, অর্থাৎ যা মানুষের জন্য কল্যাণকর পৃথিবীতে দীর্ঘ স্থায়ী লাভ করে, এই কথা একেবারেই সত্য। সাধারণভাবে পৃথিবীতে এটি আমরা দেখতে পাই, যা কল্যাণকর তাকে কেউ নষ্ট করে না। এ পর্যন্ত যে ঘোড়া, গরু, গাভী, মুরগি যদি এর দ্বারা কেউ উপকার পায় তাহলে কে আছে যে তাকে ধ্বংস করবে বা তাকে হত্যা করবে? কিন্তু যদি বেকার হয়ে যায়, অকর্মা হয়ে যায়, কোনো কাজে না আসে, তখন তাকে তার সর্বশেষ পরিণাম হচ্ছে জবাই করা। অতএব এটি অত্যন্ত চিন্তা ভাবনার বা অভিনিবেশের দাবি রাখে। যদি এটি মনে করে, তিনি বলছেন যে এমন প্রাণীকে জবাই করা হয়, আর মালিক যদি মনে করে যে আর কিছু যদি না হয় দু চার টাকা অন্তত চামড়া বিক্রি করব বা মাংস খাবো। অনুরূপভাবে যখন কোনো মানুষ খোদার দৃষ্টিতে কোনো কাজে থাকে না এবং তার সত্তা দ্বারা কোনো মানুষ উপকার পায় না, তখন খোদা তালা তাকে তার প্রতি ভ্রুক্ষেপ করে না, বরং তাকে ধ্বংস করে দেন, তাকে বিনষ্ট করেন। অতএব প্রত্যেককে, প্রত্যেক আহমদিকে, প্রত্যেক কর্মকর্তাকে এই চিন্তা করা উচিত যে আমি কিভাবে অন্যকে বেশি বেশি উপকার করব। আর প্রত্যেকের দৃষ্টিতে এই উপকারী থাকা উচিত, এই সম্মান, এই পদ, এই খেদমত তখনই কাজে আসবে যখন অন্যদের কল্যাণ করার চেষ্টা করা হবে বা পুণ্য বা পবিত্র নিয়ত হবে, আর নিজের কর্মের সংশোধনের প্রতি দৃষ্টি হবে এবং সত্যের উপর প্রতিষ্ঠিত থাকাকারী মানুষ হবে, তাকওয়ার পথে পরিচালিত হবে। তিনি বলেন, স্মরণ রেখো, ভালোভাবে স্মরণ রেখো, এই মুখের বড় বড় বলি আর বড় বড় দাবি কোনো কাজে আসবে না যতক্ষণ এ অনুযায়ী কাজ না করবে, এবং পুরো শরীরের ইন্দ্রিয় দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কাজ না করবে। যেভাবে সাহাবীদের দিয়ে খেদমত নিয়েছেন তারা কি একেই যথেষ্ট মনে করেছে যে কোরআন মুখ দিয়ে পাঠ করাকেই যথেষ্ট মনে করেছে? না, তারা এরপর আমল করাও আবশ্যক মনে করছেন। তারা এটার এবং বিশ্বস্ত দেখিয়েছেন এবং ছাগলের মতো প্রাণ বিসর্জন দিয়েছেন, এবং এর বিনিময়ে খোদাতারা তাদের এতটা মূল্যায়ন করেছেন যা বিশ্ববাসী দেখেছে। হতে খোদাতালা কি কোন জিনিস চান তা আমাদের সন্ধান করা উচিত। তিনি বলেন, খোদাতালার ফজল এবং কল্যাণ যদি লাভ করতে চাও তাহলে কিছু করে দেখাও, নতুবা অকর্মাদের মতো তোমাদেরকেও ছুটে ফেলা হবে। কেউ আছে যে নিজের ঘরে ভালো জিনিস বা সোনা রূপাকে বাইরে ফেলে রাখে? বরং সে সব কাজের জিনিস এবং দামি মূল্যবান জিনিসকে সে সামনে রাখে, আর যে জিনিস কোনো কাজের নয় তাকে সবার আগে বাইরে ফেলে দেয়। অনুরূপভাবে খোদাতালা তার পুণ্যবান বান্দাদের উপর সর্বদা দৃষ্টি রাখেন, তাদের সম্মান রাখেন, তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দেন এবং তাদেরকে ধ্বংস করেন না এবং তাদেরকে অসম্মানজনক মৃত্যু দেন না। আর যে খোদাতালার পক্ষ থেকে হেদায়েতপ্রাপ্তদের অসম্মান করে আল্লাহ তাকে ধ্বংস করে দেন। আর তোমরা চাও যে খোদা তোমাদেরকে মূল্যায়ন করুক, তাহলে এই জন্য তোমাদের আবশ্যক হচ্ছে তোমরা নেক হও, যাতে খোদা তালার দৃষ্টিতে তোমরা মূল্যবান পরিণত হতে পারো। যারা খোদাকে ভয় পায় এবং তার নির্দেশ অনুযায়ী আমল করে তারা তার এবং তার অন্যদের মাঝে একটা পার্থক্য সৃষ্টি করে দেন, এবং মানুষ বরকত লাভের জন্য এটি মূল রহস্য। এমন মানুষ যেখানেই থাকুক না কেন সে মূল্য সম্মান লাভ করে, কেননা তার মাধ্যমে পুণ্যের প্রসার ঘটে এবং দরিদ্র মানুষ তার থেকে উপকার পায়, প্রতিবেশীরা তার কাছে কল্যাণ লাভ করে, অনিষ্ট করে না, মিথ্যা প্রসার করে না, মিথ্যা সাক্ষী দেয় না, বরং হৃদয়কে পবিত্র করে এবং খোদার প্রতি ঝুঁকে থাকে এবং খোদার অলি সাব্যস্ত হয়, অলি আখ্যা পায়। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার উপর পরিচালিত হয়ে সত্যের উপর প্রতিষ্ঠিতকারী বানান। আল্লাহ তাআলা এবং তার রসুলের বিধি নিষেধের পরিপূর্ণ আনুগত্য কারি যেন আমরা হই। আল্লাহ তাআলা আমাদের যে দুর্বলতা এবং পাপকে ঢেকে রাখুন এবং সর্বদা আমাদেরকে দিয়ে সে কাজ করান যা আল্লাহ তাআলা নির্দেশ অনুযায়ী হয়। আল্লাহ তাআলার তাকওয়া যেন আকৃষ্টকারী আমরা হইলা অর্জনকারী হই। আল্লাহ যে উদ্দেশ্যে এই যুগে হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রেরণ করেছেন, আমরা যেন সত্যিকার অর্থেই সেই উদ্দেশ্য এবং সেই লক্ষ্য পূরণকারী হই এবং তার সাহায্যকারী যেন আমরা হই, এবং আল্লাহ তাআলার ভালোবাসার দৃষ্টি বা স্নেহের দৃষ্টি যেন সর্বদা আমাদের উপর থাকে। আজও একটি হৃদয়বিদারক সংবাদ আছে, পাকিস্তানের লাহোরে আমাদের একজন আহমদীকে শহীদ করা হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালাইহি রাজিউন। তার বিবরণ আমি কিছুটা তুলে ধরছি। জুমার পরে জানাজা গায়েব পড়াবো ইনশাল্লাহ। শহীদ ভাই নাম
করিম সাহেব,
জাবাত করিম সাহেব সম্বন্ধে বলছেন, করিম আহমদ দেহলভি সাহেবের সন্তান ছিলেন, লাহোরের মডেল টাউনে তিনি বসবাস করতেন।
সতেরোই জুন
চারজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি মুকাররম কলিম সাহেব, জাবাত করিম সাহেব এবং জনাব কলিম সাহেব এর গ্রিন টাউনে, হুজুর বলছেন গ্রিন টাউনে না মডেল টাউনে না, ঘরে ঢুকে এলোপাথারি গুলি ছুড়তে থাকে এবং এভাবেই তারা তিনি শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে বিবরণ পেয়েছি সে অনুযায়ী গ্রিন টাউন লাহোরের বাড়িতে উপরতলায় তিনি ছিলেন এবং দ্বিতীয় তলায় তার বড় ভাই থাকতেন এবং তার মাও থাকতেন তাদের সাথে। রাতের বেলা তিনি বলছেন পৌনে আটটার দিকে চারজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাড়িতে আসে, দুজন বাইরে দাঁড়িয়ে থাকে এবং দুজন ঘরে ঢুকে পড়ে। সেখানে সম্ভবত তারা করিম সাহেবকে ডাকে, যাই হোক তাদের সাথে ঝগড়া বেঁধে যায়। তখন একজন অজ্ঞাত পরিচয় তার উপরে গুলি বর্ষণ করে এবং তার শরীর ফোর ফোর হয়ে যায়। তার ভাই ঘরে ছিল, তিনি বেরিয়ে আসেন, তখন একটা বিশৃঙ্খল অবস্থা ছিল। তখন তারা এলোপাথারি গুলি ছুটতে ছুটতে সেখান থেকে পালিয়ে যায়, হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু প্রতিমধ্যেই তিনি শাহাদাতের পেয়ালা পান করেন। শহীদ মরহুমের পরিবারে আহমদিয়াত প্রবেশ করে তার বড় নানা হাকিম মোহাম্মদ মোহসিন সাহেব, দিল্লি ভারতের সাথে তিনি সম্পর্ক রাখতেন, যিনি হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম হাতে বয়াত করেছিলেন। তার বড় নানা আহমদি হন পরিবারের সর্বপ্রথম। তার বড় দাদা পত্রের মাধ্যমে হযরত মসীহ মওউদ হাতে বয়াত করেছিলেন, সরাসরি বয়াত করতে পারেনি, কিন্তু তার বড় নানা সাহাবি ছিলেন। তার দাদা বাবু নজির আহমদ দেলভি সাহেব দীর্ঘদিন জামাতের আমির ছিলেন এবং শহীদ মরহুমের বয়স ছিল 33 বছর, ওসিয়তের আশিসপূর্ণ তারিখে অন্তর্ভুক্ত ছিলেন, ব্যবসায়ী ছিলেন, তার স্ত্রী ডাক্তার, তার নিজস্ব ক্লিনিক আছে, ক্লিনিকের যে ব্যবস্থাপনা তাও তিনি দেখাশোনা করতেন। মরহুম শহীদ অত্যন্ত কোমল স্বভাবের অধিকারী ছিলেন, ছোট বড় সবাইকে সম্মান করতেন, একদম নিষ্ঠাবান মানুষ ছিলেন, সবাইকে সহযোগিতা করতেন, মানুষের দুঃখ কষ্টে অংশ নিতেন, জামাতের কাজে এগিয়ে এসে অংশ নিতেন। তার ঘরে দীর্ঘদিন নামাজ সেন্টারও ছিল, ছোট বয়স থেকে জেইম হালকা ছিলেন, খোদামুল আহমদিয়ে কাজ করেছেন, জেলা পর্যায়ে কাজ করেছেন, স্থানীয় ভাবেও কাজ করেছেন। কয়েকদিন অসুস্থ থাকে, বড় ভাই পাশে দাঁড়িয়ে আছেন, তিনি চলতে পারছিলেন না। ঘটনা এমনই ঘটেছে, যখন গুলি করা হয় তখন বড় ভাই বাইরে বেরিয়ে আসেন কিন্তু তাকে বাঁচাতে পারেনি। এভাবে এই শাহাদাতের মাধ্যমে তার স্বপ্ন পূর্ণ হয়েছে। চান্দার বেলায়ও চাঁদার বেলায় তিনি অত্যন্ত প্রশস্ত হৃদয়ে চাঁদা দিতেন, সকল তারিখ অংশ নিতেন। শাহাদাতের একদিন পূর্বে ভাইকে বলেছিলেন যে স্মরণ রেখো, যদি আমি মারা যাই তাহলে আমার হিসাব কিতাব পরিষ্কার থাকা উচিত, আমি যেন বকেয়াদার না থাকি। হালকার প্রেসিডেন্ট বলেন যে আমাদের হালকার একজন সদস্য চাঁদা আদায়ের ক্ষেত্রে অলস ছিল, আমরা অনবরত তার সাথে সাক্ষাৎ যোগাযোগ রাখি। মরহুম শহীদ তার সাথে যোগাযোগ রাখেন, তাকে শুধু চাঁদার ব্যাপারেই অ্যাক্টিভ করেনি বরং নিজামে জামাতের অন্যান্য কর্মকাণ্ডেও তাকে যুক্ত করে ছেড়েছেন। শহীদ মরহুমের স্ত্রী এবং মহতরমা
আর
তিনজন ছোট ছোট সন্তান রয়েছে, যাদের বয়স মেয়ে হেবাতুল জবাদ 6 বছর, তালহা জবাদ 3 বছর আর 4 মাসের একজন রয়েছে বাচ্চা, তার একজন ভাই আছে। তার মা শাহাদতের সময় জীবিত ছিলেন, যখন শহীদের জানাজা রাবোয়া নিয়ে যাওয়া হয় তখন তার মাও হৃদযন্ত্রে আক্রান্ত হন এবং সেখানে মারা যান। হাকিম মোহাম্মদ আহমদ দেহলভি সাহেবের মরহুমের কন্যা ছিলেন তার মা, হঠাৎ হৃদযন্ত্রে আক্রান্ত হন, হৃদরোগে আক্রান্ত হন এবং জানাজা গিয়েছিলেন তার সন্তান, পিছনে হার্ট অ্যাটাকের কারণে তার মাও মারা যান, অর্থাৎ মরহুম শহীদের মাও পিছনে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ফৌজিয়া করিম সাহেবা আর পিতামাতা দিল্লি থেকে হিজরত করে পাকিস্তান এসেছিলেন, খানেওয়ালে তারা বসবাস আরম্ভ করেন, তারপরে কিছুদিন পরে লাহোরে স্থানান্তরিত হন। জামাতের কাজে যথেষ্ট অগ্রগামী ছিলেন, স্কুলের হেড টিচার ছিলেন। 1947 সনে তিনি জন্ম নিয়েছিলেন, তার মায়ের কথা সম্ভবত বলছেন, এবং নিজের হালকার সেক্রেটারি ইসলাহ এরশাদ ছিলেন এবং সন্তানদেরকেও জামাতের কাজে উৎসাহী করতে তিনি বড় ভূমিকা পালন করেছেন। আল্লাহ তাআলা তাদের পদমর্যাদা উন্নীত করুন। এবং শহীদ মরহুম এবং তার শ্রদ্ধেয় মায়ের সন্তান সন্ততি যারা রয়েছে, মায়ের তো এক ছেলেই রয়েছে আর শহীদের তিনজন সন্তান, আল্লাহ তাআলা তাদের হামি এবং নাসের হন এবং জামাতের সাথে তাদের দৃঢ় বা সুদৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠিত রাখুন। যখন আমি শোক বার্তা পাঠিয়েছিলাম তখন তার ভাই শহীদ মরহুমের যে ভাই তিনি বলেন, জামাতের জন্য আমাদের প্রাণ সর্বদা প্রস্তুত, কোন ধরনের ভীরুতা আমাদের মাঝে এই শাহাদত সৃষ্টি করতে পারবে না, আল্লাহ তাদের সুরক্ষা করুন। এবং যেখানে সৎসাহ দিয়েছেন সেখানে স্বীয় কৃপা দ্বারাই তাদেরকে এই ধরনের অনৈরাজ্যকর পরিবেশ এবং আশঙ্কাজনক পরিস্থিতি রক্ষা করুন। যেমনটি আমি বলেছি, জুমার নামাজের পর আমি তাদের গায়েবানা জানাজা পড়াবো ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله